আপনারা সংব
100 পৃষ্ঠাতে দেখুন, 100 পৃষ্ঠায় শরণাগতি প্রথম গানটি। শরণাগতি, শরণাগতির অর্থটি কি? মানে শরণাগতির মানে সারেন্ডার, বাংলায় আত্মসমর্পণ। ভেরি গুড। তাহলে কার কাছে আত্মসমর্পণ করতে হবে? ভগবানের কাছে। এখন সেই শিক্ষাটি শ্রী চৈতন্য মহাপ্রভু দিচ্ছেন বা দিতে এসেছেন। ভক্তিবিনোদ ঠাকুর এই শরণাগতি সম্বন্ধে একটা চ্যাপ্টার কবিতার আকারে লিখে গেছেন। তার প্রথম শরণাগতি যে কি তা তিনি বিশ্লেষণ করছেন, এবং এই শরণাগতির মাধ্যমে, এই শরণাগতির গানগুলির মাধ্যমে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা খুব সুন্দরভাবে লাভ করতে পারি। এই প্রথম গানটিতে শরণাগতি যে কি তা বিশ্লেষণ করা হচ্ছে। তো বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ স্বীয় ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এ তো সরল বাংলায় আছে, এটা বিশ্লেষণ করতে হবে না? আপনারা সকলে বুঝে গেছেন, যে বুঝতে পারেননি হাত তুলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, হ্যাঁ, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবে দয়া করি, জীবদের প্রতি দয়া প্রদর্শন করে, অর্থাৎ জীবদের দয়া করার জন্য। জীব কারা? আমরা, মানে আমাদের প্রতি দয়া করার জন্য জীবে দয়া করি। স্বপার্ষদ, স্বপার্ষদ মানে, পার্ষদ মানে সাঙ্গপাঙ্গ, হ্যাঁ সাঙ্গপাঙ্গ, অর্থাৎ স্বপার্ষদ মানে সাঙ্গপাঙ্গ সহিত, স্বপার্ষদ তার পার্ষদদের নিয়ে, সহধাম তার ধাম নিয়ে। মহাপ্রভুর ধাম কি? নবদ্বীপ। নবদ্বীপ কি এই এই পৃথিবীর একটা জায়গা? না, নবদ্বীপ অ্যাকচুয়ালি হচ্ছে চির জগতের সর্বোপরি স্থান। স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরে, হ্যাঁ সহিত অবতরণ করে, মানে সেগুলো নিয়ে অবতীর্ণ। মহাপ্রভু কিভাবে অবতীর্ণ হয়েছেন? সাধারণত অন্যান্য অবতারে ভগবান কিভাবে আসেন? যেমন বরাহদেব এলেন, একলা এসেছেন। নৃসিংহদেব একলা এসেছেন, হ্যাঁ কুর্মদেব, মৎস্য, হ্যাঁ সব একলা এসেছেন। কিন্তু কৃষ্ণ কিভাবে আসেন? কৃষ্ণ আসেন স্বপার্ষদ। শ্রী চৈতন্য মহাপ্রভু কে? শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ পার্ষদ নিয়ে আসেন, মহাপ্রভু কিভাবে আসবেন? পার্ষদ নিয়ে। শ্রীকৃষ্ণ যখন আসেন তখন তিনি তার ধাম নিয়ে আসেন, মহাপ্রভু কিভাবে এসেছেন? স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম। আজকে সকালে আমরা আলোচনা করেছি মহাপ্রভু কি দান করতে এসেছেন, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। করিবারে দান মানে দান করার জন্য, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন, যেটি হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। শিখায় শরণাগতি ভকতের প্রাণ। দৈন্য আত্মনিবেদন গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। কটা হলো? দৈন্য এক, আত্মনিবেদন, দুই দৈন্য আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, তিন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, চার ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, পাঁচ ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। কথা হলো ছয়, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, এই ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতি, এটি যার হবে তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, তার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, নন্দকুমার কে? শ্রীকৃষ্ণ। আচ্ছা, এখন এই যে অর্থগুলি বোঝা গেল, দৈন্য মানে, দৈন্য মানে দীন ভাব। হ্যাঁ, আমি বড় নই। সাধারণত মানুষ কি মনে করে, আমি সবচেয়ে বড়, তাই না? যদিও আমরা বলতে লজ্জা পাই বা স্বীকার অস্বীকার করতে চাই, কিন্তু প্রকৃতপক্ষে তাই। জড় জগতে সবাই ভাবে কি, যে আমি সর্বশ্রেষ্ঠ, আমার থেকে বড় আর কেউ নেই। এটা কেবল সময় সাপেক্ষ, কালক্রমে সবাই বুঝতে পারবে যে আমি হচ্ছি শ্রেষ্ঠ। এখন এই ভাবটির বিপরীত ভাবটি কি? এই ভাবটির বিপরীত, এই এই যে ভাবটি, এটাকে কি বলা হয়? এটি বলা হচ্ছে অহংকার। আর এই অহংকারের বিপরীত ভাবটি কি? দৈন্য। আমি ছোট, আমি বড় নই, এই যে ভাব, এটি হচ্ছে দৈন্য। ভক্তিবিনোদ ঠাকুর এর প্রতিটি অঙ্গ নিয়ে তিনি লিখে গেছেন। যেমন দৈন্য সম্বন্ধে তিনি কি বলছেন, আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের উদ্বেগ। এই এখন দৈন্য, তারপরে আসছে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে নিজেকে ভগবানের কাছে সমর্পণ। গোপতৃত্বে বরণ, গোপতৃত্বে বরণ মানে ভগবানই যে আমার একমাত্র প্রভু, সেইভাবে ভগবানকে বরণ করে নেওয়া। আমাদের প্রকৃত প্রভুকে আমরা অনেক সময় অনেককে আমাদের প্রভু বলে মনে করি। যেমন যখন আমরা অফিসে কাজ, কোনো কোথাও কারো চাকরি করি, তখন আমরা মনে করি সেই হচ্ছে আমার প্রভু। অথবা যখন কেউ কারো কাছ থেকে বা কারো কাছ থেকে যখন আমরা কোনো উপকার নিতে যাই, তখন তারা মনে, আমরা মনে করি তারাই আমাদের প্রভু। অথবা রাজনৈতিক ক্ষেত্রে রাজাকে মনে করা হয় প্রভু, বা মন্ত্রীদের বলা হয় প্রভু। এইভাবে সকলে নানা রকম প্রভুর দাসত্ব করছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমার প্রভুকে শ্রীকৃষ্ণ, কৃষ্ণই যে আমার একমাত্র প্রভু, সেইভাবে তাকে বরণ করে নেওয়া, তাকে বলা হয় গোপতৃত্বে বরণ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবে, এই বিশ্বাস। কৃষ্ণ রক্ষা করছেন, কৃষ্ণ রক্ষা করবেন, বিশ্বাস পুরো আছে, ভেরি গুড, খুব ভালো কথা। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তির অনুকূল যে সমস্ত কার্য সেগুলিকে স্বীকার করা, সেগুলিকে অঙ্গীকার করা, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তির প্রতিকূল যে সমস্ত ভাব, ভক্তি প্রতিকূল যা কিছু সেগুলিকে বর্জন, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। কটা হলো ঠিক তো? বলতে ভুল হয়নি? ওকে, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই ছটি অঙ্গ সমন্বিত, এই ছটি ভাবে যে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করবে, যে ভগবানের শরণাগত হবে, ভগবান তার প্রার্থনা শুনবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার।
রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনদ পরে দুহু পদে ধরি, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি কর হে উত্তম। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর শ্রীপাদ পদ্মে পতিত হয়ে তাদের শ্রীপাদ পদ্ম আঁকড়ে ধরে, তাদের প্রার্থনা ভিক্ষা করে, তাদের কৃপা ভিক্ষা করে শিল ভক্তি বিনোদ ঠাকুর কেঁদে কেঁদে বলছেন, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, আমি তো অত্যন্ত অধঃপতিত, শিখায় শরণাগতি কর হে উত্তম, শরণাগতি শিক্ষা দিয়ে তুমি আমাকে উত্তম করে তোলো, আমি অধঃপতিত, আমি অধম, সেই অধম অবস্থা থেকে আমাকে উদ্ধার করে আমাকে ভগবত ভক্তি সম্পদ দান করো। এটা আমরা গাইব এখন, সকলের সঙ্গই আছে, দেখে নিতে অসুবিধা হবে না, দেখে গাইতে অসুবিধা হবে।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদুধাম চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদুষ্যি Thank you.
পৃথে মরণ অবসর দিবে কৃষ্ণ বিশ্বাস মানন Oh, কাঁদিয়া বলে আমি জয়ধাম, শিখায় শরণাগতি করোহে উত্তম। চৈতন্য প্রভু জীবে দয়া করে, সবার সদস্যিয় নাম সহয়ব করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমরা সকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে দার্শনিকভাবে বিচার করেছি, এখন আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা তার লীলার মাধ্যমে বিচার করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে বলা হচ্ছে যে তিনি এসেছিলেন যুগধর্ম, যে হরিনাম সংকীর্তন সেই নাম যুগধর্ম প্রবর্তন করার জন্য। আপনাদের সকলে মনে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আসে, অবতরণ করে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ঠিক আগে এই পৃথিবীর অবস্থা খুব খারাপ ছিল, কলিযুগের শুরুতেই, কলিযুগ তখন সবে শুরু হয়েছে বলে যায়। কলিযুগে শুরু হয় কখন থেকে, যেদিন কৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করলেন, সেই দিন থেকে কলিযুগের শুরু। কৃষ্ণ কবে তার লীলা সংবরণ করেন? আজ থেকে প্রায় 5000 বছর আগে। তাহলে 5000 বছর আগে কলিযুগের শুরু হয়েছে। আর চৈতন্য মহাপ্রভু এসেছেন আজ থেকে প্রায় 500 বছর আগে। তার মানে আজ থেকে প্রায় 4500 বছর, কলির শুরু হওয়ার প্রায় 4500 বছরের মধ্যেই কলিযুগের অবস্থা, কলিযুগ অত্যন্ত প্রবলভাবে প্রকাশ পায়। তখন কিরকম? নবদ্বীপ সম্বন্ধে বলা হচ্ছে, নবদ্বীপ অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত স্থান। নবদ্বীপ গঙ্গার পাড়ে এক বিশাল নগরী ছিল, আর সেই গঙ্গার ঘাটে প্রতিদিন লক্ষ লক্ষ লোক সমাগম হতো, এক এক ঘাটে লক্ষ লক্ষ লোক। তার মানে নবদ্বীপ তখন প্রায় কলকাতার মতন ছিল, কোটি কোটি লোক বাস করত সেখানে। কিন্তু এবং তারা সকলেই অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিল, এবং সেখানে নানা অনেক ঐশ্বর্য, লোকেদের অনেক ঐশ্বর্য ছিল, চারদিকে নানা রকম ঐশ্বর্য বৈভবের প্রকাশ ছিল। কিন্তু লোকেরা এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও, এত শাস্ত্র জ্ঞান থাকা সত্ত্বেও তখনকার লোকেরা অধিকাংশই নাস্তিক ছিল। তারা ভগবানকে তারা মানত না, তারা দেবদেবীর পূজা করত। একটু তাদের ইয়ে ছিল, পুণ্য ছিল, তার প্রভাবে তারা দেবদেবীর পূজা করত। আর সে কি, কোন কোন দেবদেবী? মা চণ্ডী, বাসুলী, মনসা, এই সমস্ত পূজা হতো। কিন্তু কৃষ্ণের আরাধনা তখন হচ্ছিল। তা দেখে অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত ব্যথিত হতেন, এবং কৃষ্ণ ভক্ত যারা ছিলেন তারা সকলেই অত্যন্ত ব্যথিত হয়েছিল। একদিন এই পরিস্থিতি, পৃথিবীর এই পরিস্থিতি দর্শন করে অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি ঘোষণা করেন যে আমি কৃষ্ণকে আনিয়ে ছাড়ব, এবং সবাইকে এখানে কৃষ্ণ ভক্তি দিয়ে আমি ছাড়ব, তা যদি না হয় তাহলে আমার নাম অদ্বৈত নয়। এবং তারপরে তিনি যদি বলেন কৃষ্ণ যদি না আসে তাহলে আমি আমার চতুর্ভুজ রূপ ধারণ করে হাতে চক্র নিয়ে সমস্ত পাষণ্ডীদের সংহার করব। এইভাবে অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করেন। তখন অদ্বৈত আচার্য তিনি শান্তিপুরে থাকতেন গঙ্গার পাড়ে, তিনি তুলসী আর গঙ্গা জল দিয়ে হুঙ্কার করে কৃষ্ণকে ডাকতেন, কৃষ্ণ তুমি এসো, এসে এই পরিস্থিতির সংশোধন কর। এবং পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু একসময় ঘোষণা করেছিলেন যে আমি চিন্ময় জগতে বেশ আরামে ঘুমিয়েছিলাম, কিন্তু এই ন্যাড়ার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেল। নারা হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। শুতিয়া আছিল আমি ক্ষীরোদ সাগরে, ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। নারা অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে তার ঘুম ভাঙে, এবং অদ্বৈত আচার্য তাকে ডাকতেন কৃষ্ণ তুমি এসো, মানে সে একবারে যেন আদেশ করছেন। এবং অবশেষে অদ্বৈত আচার্যের এই ডাকে শ্রী চৈতন্য কৃষ্ণ, শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখানে আমাদের অদ্বৈত আচার্য সম্বন্ধে একটু বিচার করতে হবে। অদ্বৈত আচার্য কে? অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণু যিনি কারণ সমুদ্রে শয়ন করেন, মহাবিষ্ণু কারণদর্শায়ী বিষ্ণু, সেই মহাবিষ্ণুই হচ্ছেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে সেই জন্য, যেহেতু তিনি চৈতন্য মহাপ্রভুকে এনেছিলেন, তাই ওনাকে বলা হয় গৌর আনা গোসাই। গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছিলেন অদ্বৈত আচার্য, গৌর আনা, যিনি যে গোসাই, যে গোস্বামী, যে মহান ভগবত ভক্ত, ভগবানকে এনেছিলেন তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্বের এই পঞ্চতত্ত্ব। হ্যাঁ, পঞ্চতত্ত্ব ভগবান পাঁচটি তত্ত্বে অবতীর্ণ হয়েছেন। সেই পঞ্চতত্ত্ব কে কে? সেই পঞ্চতত্ত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এবং তার ভক্ত ভক্ত নিত্যানন্দ প্রভু এবং ভক্ত অবতার অদ্বৈত আচার্য প্রভু, ভক্ত শক্তি গদাধর পণ্ডিত আর ভক্ত শ্রীবাস ঠাকুর। পঞ্চতত্ত্বাৎমকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপ, ভক্ত রূপ আর ভক্ত স্বরূপ, ভক্ত রূপে এসছেন ভগবান আর ভক্তের স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ। ভক্ত রূপ স্বরূপকম, তারপর ভক্তা ভক্তাবতারং, ভক্তের অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য ভগবান, কিন্তু তিনি ভক্ত রূপে এসেছেন। অদ্বৈত আচার্য প্রভুর প্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন, তিনি অদ্বৈত আচার্য প্রভু পরীক্ষা করতেন কবে আসবে কৃষ্ণ, এবং যখন শচীমাতা গর্ভবতী হলেন তখন অদ্বৈত আচার্য প্রভু বুঝতে পারলেন যে হ্যাঁ কৃষ্ণ আসছেন, এবং যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় তখন অদ্বৈত আচার্য প্রভু শান্তি যদিও শান্তিপুরে ছিলেন, তিনি মহা আনন্দে হরিদাস ঠাকুরের সঙ্গে নৃত্য গীত করতে শুরু করেন। তিনি বুঝতে পারেন হ্যাঁ এখন এসে গেছে, আমার প্রভু এসে গেছে, মহাপ্রভু এসে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এক অত্যন্ত সুন্দরভাবে তিনি সম্পাদন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হন তখন তখন চন্দ্রে গ্রহণ লাগে, এবং সেই গ্রহণের সময়, যেহেতু এই গ্রহণটি একটি অত্যন্ত অশুভ সময়, তাই জন্য লোকেরা তখন গঙ্গায় গিয়ে স্নান করে হরিনাম কীর্তন করে, এমনকি এই গ্রহণের ছলে তিনি নাস্তিকদেরও তখন হরিনাম করিয়ে তিনি অবতীর্ণ হন। মহাজনে বলে গ্রহণেরও ছলে হরিনাম সংকীর্তনে। এর আগে অবশ্য আরেকটা, যাই হোক, মহাপ্রভুর আবির্ভাবের আরেকটা সুন্দর দিক আছে যে সাধারণত মাতৃগর্ভে একটা বিশেষ সময় পর্যন্ত সন্তান থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস ছিল, যেটা সাধারণত হয় না। 10 মাসে মা সন্তান প্রসব করেন, কিন্তু শচীমাতা 13 মাস, শচীমাতার গর্ভে চৈতন্য মহাপ্রভু 13 মাস ছিলেন, এবং তারপরে এই চন্দ্রগ্রহণের সময় তিনি হরি সকলকে দিয়ে হরিনাম কীর্তন করিয়ে তিনি অবতীর্ণ হলেন। ছোটবেলায়ও চৈতন্য মহাপ্রভু এইভাবে সকলকে হরিনাম করাবার জন্য তিনি কাঁদতেন, কিছুতেই তার কান্না থামে না, কোনো কিছু দিয়ে। বাচ্চাদের সাধারণত খেলনা দিলে কান্না থামে, কিছু দিলে কান্না, হ্যাঁ, মায়ের দুধ দিলে কান্না থামে, কিন্তু এর কান্না কিছুতেই থামে না। কিন্তু ওরা তারপরে বুঝতে পারে যে কেবল একটা জিনিস করলে কান্না থেমে যায়, হরিনাম করলে ওর কান্না সঙ্গে সঙ্গে থেমে যায়। তাই মহাপ্রভু কাঁদতেন আর সকলে তখন হরিনাম করতে শুরু করত, বিশেষ করে বাচ্চাকে নিয়ে মেয়েরাই থাকেন, স্ত্রীলোকেরা স্ত্রীরা মহিলারা থাকেন, তো সেই মহিলাদের যারা মহাপ্রভুকে ঘিরে থাকতো তখন বাচ্চাটিকে ঘিরে তখন মহাপ্রভু তাদেরকে দিয়ে এইভাবে হরিনাম করাতেন। এইভাবে আমরা দেখতে পাই মহাপ্রভু তার জন্মের ক্ষণ থেকেই তিনি সকলকে হরিনাম করিয়ে করাতে শুরু করেন। মহাপ্রভুর জন্মের সময় নীলাম্বর চক্রবর্তী শচীমাতার পিতৃদেব, উনি মস্ত বড় জ্যোতিষী ছিলেন, মহাপণ্ডিত নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী ঘোষণা করলেন, কষ্টি বিচার করে দেখলেন যে এই শিশুটি মধ্যে সমস্ত রাজার লক্ষণ রয়েছে, রাজ লক্ষণগুলি এর মধ্যে রয়েছে। এবং তিনি তখন ঘোষণা করলেন যে শাস্ত্রে আছে যে কলিযুগে গৌড়ে ব্রাহ্মণ রাজা হবে। সাধারণত ক্ষত্রিয়রা রাজা হয়, কিন্তু কলিযুগে ব্রাহ্মণ রাজা হবে, তো এ হয়তো সেই রাজাই এখন জন্মগ্রহণ করছে। কিন্তু সেই সময় সেখানে আরেকজন পণ্ডিত এসে উপস্থিত হন, যাকে কেউ চিনতে পারেনি, জানতেন না, কোথাও অপরিচিত একজন পণ্ডিত। তিনি বললেন যে না, এর যে লক্ষণ সে রাজারও অধিক, এই ব্যক্তিটি স্বয়ং ভগবান, এবং এই ব্যক্তিটি সকলকে ভক্তে, ভগবানের ভক্তে পরিণত করবে, এমনকি যবনেরা পর্যন্ত এ শরণাগত হয়ে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করবে। সেই ব্যক্তিটি কে, যিনি অলক্ষিতে এইভাবে এসেছিলেন? তিনি হচ্ছেন বৃহস্পতি স্বয়ং। তিনি এইভাবে এসে মহাপ্রভুর কোষ্ঠী বিচার করলেন। মহাপ্রভু অনেক সুন্দর সুন্দর লীলা আছে তার ছোটবেলায়, সেগুলি সংক্ষেপে বলে আমি কিছু ধারণা আমি দেব মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে। মহাপ্রভু যখন একদম বাচ্চা শিশু, তখন একদিন আঙিনাতে খেলা করছিল, অঙ্গনে খেলা করছিল, শচীমাতা তখন রান্না করছিলেন। তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখেন যে একটা বিশাল সাপ মহাপ্রভুকে জড়িয়ে ধরে আছে, আর ওই সাপটি বিশাল ফনা তুলে ধরে আছে মহাপ্রভুর মাথার উপরে, আর মহাপ্রভু মহা আনন্দে ওই সাপটির উপরে শুয়ে আছে। সাপটি কুণ্ডলি পাকিয়ে আছে, মহাপ্রভু শিশু নিমাই এই সাপটির উপরে শুয়ে আছে। তা দেখেই মা, আপনারা কল্পনা করতে পারেন কি অবস্থা, মা যদি দেখে যে তার শিশুটিকে এইভাবে একটা সাপ, সাপের উপরে বসে আছে, আর সাপটা ফনা তুলে আছে যেন এক্ষুনি ছোবল মারবে। শচীমাতা আর্তনাদ করে ওঠেন, তার আর্তনাদ শুনে সকলে ছুটে আসে, এসে দেখে যে এই অবস্থা, তখন সকলে চিৎকার করতে থাকে গরুর গরুর, কেন গরুর দোলে ডাকলে সাপ চলে যায়, কেন গরুর সঙ্গে সাপের শত্রুতা আছে। তখন সেই সাপটি আস্তে আস্তে, যখন দেখলো যে সবাই যেন ভয় পেয়ে গেছে, তখন সেই সাপটি সেখান থেকে চলে যায়। সেই সাপটি কে? সেই সাপটি হচ্ছে অনন্ত শেষ, যার শয্যায় বিষ্ণু শুয়ে থাকে। আরেকদিন নিমাইপন সচি জগন্নাথ মিশ্র আর শচীমাতা বসে আছেন। জগন্নাথ মিশ্র নিমাইকে বললেন যে নিমাই, তুমি আমার পুঁথিটা নিয়ে আসবে ঘর থেকে? তো নিমাই ঘরে গেছে, যখন ঘরে গেছে তখন তারা দেখলেন, তারা শুনতে পেলেন যে নূপুরের ধ্বনি, নূপুরের শব্দ হচ্ছে, পায়ে নূপুর বাঁধা থাকলে প্রতি পদে পদে শব্দ হয়, নূপুরের কিঙ্কিণি শব্দ হয়। তো তারা আশ্চর্য, শচীমাতা জগন্নাথ মিশ্র জিজ্ঞাসা করলেন, নিমায়ের পায়ে তো কোনো নূপুর নেই, তাহলে নূপুরের আওয়াজ কোথেকে আসছে? তো ওরা ইতিমধ্যে নিমাই গ্রন্থটি নিয়ে, পুঁথিটি নিয়ে এসছেন, জগন্নাথ মিশ্রকে দিয়েছেন। তো জগন্নাথ মিশ্র তখন ঘরের ভেতরে গিয়ে দেখেন যে ঘরে যে ছোট ছোট বাল গোপালের পায়ের ছাপ, আর সেখানে যে কৃষ্ণের পায়ের যে চিহ্নগুলি আছে সেই সমস্ত চিহ্নগুলি ওর পায়ের ছাপে দেখা যাচ্ছে। দেখে বুঝতে পারলেন যে এটা কৃষ্ণের পায়ের ছাপ। তো বাৎসল্যের বয়সে তিনি মহাপ্রভু যে কৃষ্ণ সেটা বুঝতে পারেননি। হ্যাঁ, জগন্নাথ মিশ্র বললেন এ তো বালগোপালের পায়ের ছাপ। বালগোপাল আমাদের শালিগ্রাম শিলা ছিল, বালগোপালের শিলা, তো সেই শিলা থেকে যেন বালগোপাল বেরিয়ে এসে এইভাবে ঘরে পদচারণা করেছেন। জগন্নাথ মিশ্র শচীমাতাকে বললেন, হ্যাঁ আজ ভালো করে পায়েস রান্না করে আজকে বালগোপালকে ভোগ দেওয়া। এইভাবে যদিও তার শিশুটি যে স্বয়ং ভগবান সেটি বুঝতে পারছেন, সেটা বুঝতে না পেরে তারা ভাবছেন যে ভগবান যেন তাদেরকে কৃপা করেছে। নিমায়ের বয়স যখন এই 4 বছর মতো, তখন একদিন বাড়িতে এক ব্রাহ্মণ এলেন, তৈত্ত্বিক ব্রাহ্মণ, তীর্থ পর্যটন করেন সেই ব্রাহ্মণ। তার কোনো স্থিতি নেই, তিনি এক তীর্থ থেকে আরেক তীর্থে ঘুরে বেড়ান। তিনি নবদ্বীপে এসেছেন, জগন্নাথ মিশ্র তাকে নিমন্ত্রণ করে এনেছেন তার ঘরে প্রসাদ আনন্দ ভোজন করার জন্য। এরকম ব্রাহ্মণেরা সাধারণত অন্য ব্রাহ্মণদের হাতেরও রান্না খান না, তারা নিজেরা রেঁধে ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে। সেই তৈত্ত্বিক ব্রাহ্মণকে সমস্ত রান্নার আয়োজন করে দেওয়া হলো, সমস্ত সাজ সামগ্রী নিয়ে আসা হলো, অন্ন ঘি মশলা সবজি। এবং সেই ব্রাহ্মণ খুব যত্ন সহকারে রান্না করলেন, করে যখন তিনি বাল ঘরে চোখ বুঝে বালগোপালকে ভোগ নিবেদন করছেন, তখন শিশু নিমাই তার ঘরে সেখানে এসে উপস্থিত, এসে ওই যে ভোগ ছিল সেই ভোগটাই তুলে নিয়ে খেতে শুরু করেছে। তো ব্রাহ্মণ দেখে তো আর্তনাদ করে উঠেছে, হায় হায় এই শিশু আমার ভোগ নষ্ট করে দিল। শুনে সকলে ছুটে এসছে ঘরে, দেখে যে নিমাই ওই ব্রাহ্মণের নিবেদিত ভোগটা খাচ্ছে। জগন্নাথ মিশ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিমাইকে শাসন করতে গেলেন। ব্রাহ্মণ বোঝালেন, দেখো ওকে শুধু শুধু তিরস্কার করে কি লাভ, তো শিশু তো বোঝে না। তো জগন্নাথ মিশ্র বললেন যে আপনি আবার রান্না করুন দয়া করে। ব্রাহ্মণ বললেন, দেখুন আমি তো এরমভাবে বনে বনে ঘুরে বেড়াই, আমার তো সবসময় রান্না করা ভোগ প্রসাদও জোটে না, কখনো কখনো বনের ফলমূল খেয়ে থাকতে হয়, তো ভগবান মনে হয় আজকে আমাকে এইভাবেই রাখতে চাইছে, তো তারই ইচ্ছা অনুসারে আমি আর রান্না করব না। তো জগন্নাথ মিশ্রের অনুনয় বিনয়ের ফলে তিনি আবার রান্না করতে প্রস্তুত, রান্না করতে সম্মত হলেন। এদিকে শিশু নিমাইকে সরিয়ে না হলো, একটু দূরে সকলে ঘিরে আছে, অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে স্ত্রীলোকেরা তাকে নিয়ে যাচ্ছে তারা বলছে, নিমাই তুই এইভাবে এক অজানা অচেনা ব্রাহ্মণের ভোগ খেলি, তাতে তো তোর জাত গেল। হ্যাঁ, এই যে কোন ব্রাহ্মণ কি ব্রাহ্মণ তা তো জানা নেই, তোর তো জাত। কেন, তখনকার দিনের ব্রাহ্মণ সমাজ অত্যন্ত বর্ধিষ্ণু ছিল, অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিল, উচ্চকুলের ব্রাহ্মণেরা নিম্নকুলের ব্রাহ্মণের হাতে রান্না খেতেন না। তো তখন নিমাই পরিহাস ছলে ওদের বলল যে বামুনের হাতে রান্না খেলে কি গোয়ালা জাত যায়। তো ওরা কেউ বুঝতে পারলো না কেন এ বলছে। এইভাবে চৈতন্য মহাপ্রভু ওই শিশু অবস্থাতে ইঙ্গিত করে দিলেন যে তিনি কে, তিনি শ্রীকৃষ্ণ, জাতিতে কৃষ্ণ কি গোয়ালা, তাই ব্রাহ্মণের হাতে রান্না খেলে গোয়ালা জাত যায় না। যাই হোক, ওরা সব নিয়ে গেছে, ব্রাহ্মণ আবার রান্না করেছে, অনেক রাতও হয়ে গেছে। তখন ব্রাহ্মণ যখন ভোগ দিচ্ছেন দ্বিতীয়বার, ভোগ নিবেদন করছেন বাল গোপালকে, তখন আবার সেই শিশুটি না জানি কোথা থেকে এসে উপস্থিত হয়ে এক খাবলা এক মুঠি অন্ন তুলে নিয়ে খেতে শুরু করেছে। এবার জগন্নাথ মিশ্র একবারে হাতে একটা লাঠি নিয়ে তেড়ে এসেছে যে এবার এই ছেলেটিকে শাসন না করলেই নয়, যে কিরকম আচরণ করছে, এ কি অন্যায় আচরণ। তখন আবার সকলে মিলে তাকে নিরস্ত করলেন। ব্রাহ্মণকে তারা অনুরোধ করলেন যে এবার আপনি একটু রান্না আবার আরেকবার করুন, দয়া করে রান্না। ব্রাহ্মণ কিছুতেই রাজি হবে না। ইতিমধ্যে বিশ্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা তিনি ঘরে এসে উপস্থিত হলেন। তিনি অধিকাংশ সময় অদ্বৈত আচার্যের সঙ্গেই থাকতেন। অদ্বৈত আচার্যের গৃহে বেদান্ত ভাগবত পাঠ হতো এবং সেই ভাগবত পাঠে বিশ্বরূপ সবসময় থাকতেন। তো অনেক রাত্রে বাড়ি ফিরেছে, তো বিশ্বরূপকে দেখে সেই ব্রাহ্মণের আর তার থেকে যেন আর চোখ সরাতে পারে না। এক অত এত সুন্দর রূপ, এত জ্যোতির্ময় রূপ, তিনি দেখে ভাবতে লাগলেন এই কি অপূর্ব এক দৃশ্য, আমি এক অপূর্ব এক পুরুষকে আমি দেখছি। এবং অবশেষে বিশ্বরূপ যখন তাকে অনুরোধ করলেন, তখন তিনি আর তার অনুরোধ ঠেলতে পারলেন না। ইতিমধ্যে নিমাইকে এখন নিয়ে যাওয়া হয়েছে একটু দূরে চন্দ্রশেখর আচার্যের বাড়িতে। চন্দ্রশেখর আচার্যের বাড়িতে গিয়ে তাকে ঘরের মধ্যে রেখে ঘরের বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আর না বেরিয়ে আসতে পারে। সকলে ঘিরে আছে ওকে। জগন্নাথ মিশ্র দরজার সামনে একটা লাঠি নিয়ে বসে আছে যাতে আর কোন রকম অনিষ্ট না কর, মানে এর ভোগ নিবেদনে যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না করতে পারে। কিন্তু যখন ব্রাহ্মণ ভোগ নিবেদন করছেন, তখন যোগমায়ের প্রভাবে সকলে ঘুমিয়ে পড়েছে। আর ব্রাহ্মণ ভোগ নিবেদন করছেন, তখন দেখেন আবার সেই শিশুটি এসে তার ভক্তি দিচ্ছে। তিনি যখন আর্তনাদ করে উঠেছেন, হায় হায় আবার এই শিশুটি আমার নৈবেদ্য নষ্ট করে। এবার সেই শিশুটি নিমাই, শিশু নিমাই তাকে বললেন, তুমি কিরকম মানুষ গো, তুমি বার আমাকে ডাকছো খাওয়ার জন্য আর যখন আমি খাচ্ছি তখন এইভাবে আর্তনাদ করছো। এই বলে সেই নিমাই তখন তার বালগোপাল রূপ তাকে দেখাল সেই ব্রাহ্মণ। এবং তিনি বললেন যে আমার পূর্ব লীলায়ও তুমি এসেছিলে, তুমি ছিলে, এবং ঠিক এইভাবে আমরা লীলা করেছিলাম। তোমার ভক্তির বশে বশবর্তী হয়ে আমি তোমার ডাকে সাড়া না দিয়ে পারিনি। কিন্তু মহাপ্রভু তাকে নিষেধ করলেন যে কাউকে এ কথা বলো না, কেননা তিনি তার ভগবত্তা গোপন করে এসেছেন। কলিযুগে ভগবান যখন ভক্তরূপে আসেন, তখন যদি সকলে তাকে ভগবান বলে চিনে নেন, তাহলে তিনি কি আর তার ভক্ত রূপলীলা করতে পারবেন? পারবেন না। তাই তিনি নিষেধ করলেন সেই ব্রাহ্মণকে এই লীলা কাউকে না বলতে। এই তার এই যে তিনি যা দেখলেন, তিনি যেন সেটি কারোর কাছে প্রকাশ না করেন। সেই থেকে সেই ব্রাহ্মণ যিনি নিরন্তর এক তীর্থ থেকে আরেক তীর্থে পর্যটন করে বেড়াতেন, সেই ব্রাহ্মণ তীর্থ পর্যটন বন্ধ করে দিয়ে নবদ্বীপেই থেকে গেলেন। এবং প্রতিদিন তিনি আসতেন জগন্নাথ মিশ্রের গৃহে এই শিশু নিমাইকে দর্শন করেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শৈশবে তার লীলাবিলাস করেছিলেন। এ সম্বন্ধে বাসুদেব ঘোষ একটি সুন্দর পদ রচনা করেছেন, আমরা ওটাও গাইতে পারি। এটা তো এখানে দেখছি না। চারশো তেতাল্লিশ শচিরয় আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়, বয়ানে বসন দিয়া বলে লুকাইনু, শচি বলে বিশ্বম্ভর আমি না দেখিনু, মায়েরও অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে, বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগমন লোভন। আপনারা সকলে পাতাটা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, ৪৪৩।
শচিরয় আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়, শচিরয় আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের বয়ানে বসন দিয়া বলে লুকায়, শচি বলে বিশ্বম্ভর আমি না দেখি, বয়ানে বসন দিয়া বলে লুকাই, শচি বলে বিশ্বম্ভর আমি না দেখি, মায়ের ওই অঞ্চল ধরি চঞ্চল চর, নাচিয়া নাচিয়া যান খঞ্জন গমনে, মায়ের ওই অঞ্চল ধরি চঞ্চল চর, নাচিয়া নাচিয়া যান খঞ্জন গমনে, বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগমন লোভা, বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগমন লোভা, বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগমন লোভা, শচিরয় আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়, শচিরয় আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়,
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Ram
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram.
Hare Krishna. Shri Chaitanya Mahaprabhu Panchatattva Rupe Eshechen এবং তিনি সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম, তিনি স্ব অঙ্গ উপ অঙ্গ অস্ত্র এবং পার্শ্বদ নিয়ে এসেছেন। তার স্ব অঙ্গ হচ্ছে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু। তার উপ অঙ্গ হচ্ছেন তার অন্তরঙ্গ ভক্তবৃন্দ, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, বৃন্দাবনের গোস্বামীগণ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা সকলেই মহাপ্রভুর নিত্য পার্শ্বদ। যেমন কৃষ্ণের লীলায় যারা যারা কৃষ্ণলীলাতে বৃন্দাবনে কৃষ্ণের লীলায় ছিলেন তারাই এসেছেন চৈতন্য লীলায়। বৃন্দাবন লীলায় যিনি বলরাম, তিনি চৈতন্য লীলায় নিত্যানন্দ। বৃন্দাবন লীলায় যিনি মহাবিষ্ণু, তিনি অদ্বৈত আচার্য। বৃন্দাবন লীলায় যিনি রাধারানী, তিনি গদাধর পণ্ডিত। কৃষ্ণের লীলায় যিনি নারদমুনি, তিনি এসেছেন শ্রীবাস ঠাকুর। এবং বৃন্দাবন লীলায় ললিতা দেবী এসেছেন স্বরূপ দামোদর গোস্বামী রূপে, বিশাখা দেবী এসেছেন রামানন্দ রায় রূপে, এবং গোস্বামীগণ সকলেই মহাপ্রভুর নিত্য লীলা সহচর। সংক্ষেপে আমি এদের সম্বন্ধে কিছু বলবো। যেমন অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর আবির্ভাবে দীর্ঘকাল আগেই অবতীর্ণ হয়েছিলেন। একদিক দিয়ে বলা যায় যে মহাপ্রভুর আবির্ভাবের সময় অদ্বৈত আচার্য প্রভুর বয়স প্রায় 60 বছরের মতো। শ্রীবাস ঠাকুরও অদ্বৈত আচার্যের পিতার সমবয়সী। তবে গদাধর পণ্ডিত মহাপ্রভুর থেকে কনিষ্ঠ ছিলেন এবং মহাপ্রভুর বাল্য বন্ধু, সবসময় মহাপ্রভুর সঙ্গেই তিনি থাকতেন। অদ্বৈত আচার্য প্রভুর পূর্বপুরুষ ছিলেন পূর্ববঙ্গে, সেখানে তার পিতৃদেব কুবের পণ্ডিত, কুবের মিশ্র, কুবের পণ্ডিত এক মহান, অত্যন্ত শ্রদ্ধাবান, অত্যন্ত শ্রদ্ধেয় ব্রাহ্মণ, এবং সেখানকার রাজার সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগ ছিল। কিন্তু কোনো কারণে রাজার সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার ফলে কুবের পণ্ডিত চলে আসেন নবদ্বীপে। এই তার শিশু পুত্রটিকে নিয়ে অদ্বৈত আচার্যের শৈশবের নাম ছিল বা পূর্বের নাম ছিল কমলাক্ষ, তার পিতা পিতার দেওয়া নাম ছিল কমলাক্ষ, আর তার আরেকটি নামও ছিল মঙ্গল। অদ্বৈত আচার্য প্রভু মহান কৃষ্ণ ভক্ত এবং তিনি তখনকার পরিস্থিতি দর্শন করে, নবদ্বীপের বাংলার পরিস্থিতি দর্শন করে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে শ্রী চৈতন্য মহাকৃষ্ণকে আনার যে প্রতিজ্ঞা করেছিলেন সে কথা আমরা সংক্ষেপে আলোচনা করেছি।
অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর তিনি নবদ্বীপে চলে আসেন। তার আদি এমনিতে বাড়ি ছিল শান্তিপুরে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর তার কাছে কাছে থাকার জন্য তিনি নবদ্বীপে বসতি স্থাপন করেন এবং সেখানে তিনি নিরন্তর ভাগবত আলোচনা করতেন। সেখানে সমস্ত ভক্তবৃন্দ সমবেত হতেন, শ্রীবাস ঠাকুর এবং তার ভাইয়েরা সকলে এবং অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ যারা ছিলেন তারা সমবেত হতেন এবং বিশ্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা তিনিও সেখানে সমবেত হতেন। একদিক দিয়ে বিশ্বরূপ সারাদিনই প্রায় অদ্বৈত আচার্যের সঙ্গেই থাকতেন। অদ্বৈত আচার্য এখানে ভাগবতের আলোচনার সূত্রে যে ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পেরে একসময় বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে। শচীমাতা ভেবেছিলেন যে অদ্বৈত আচার্যের প্রভাবের ফলেই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছে, তাই শচীমাতার মনে অদ্বৈত আচার্যের প্রতি একটা বিরূপ ভাব তিনি পোষণ করতেন। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে সেটা দেখিয়ে দেন যে এই যে অদ্বৈত আচার্যের প্রতি তার যে বিরূপ মনোভাব সেটা বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, তাই তিনি তার মাকে বলেন অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করতে। অদ্বৈত আচার্যের সঙ্গে হরিদাস ঠাকুরের এক ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক ছিল। হরিদাস ঠাকুর তিনি মুসলমান কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে হরিদাস ঠাকুর কি? হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মা। কৃষ্ণলীলায় তিনি কৃষ্ণের গোবৎস্র আর গোপ বালক ফলন হরণ করেছিলেন, সে কথা সেই লীলা আপনাদের সকলের মনে আছে, গোপ বালকদের আর গোবৎস্র হরণ করে তিনি একটা গুহাতে রেখে দিয়েছিলেন কৃষ্ণকে পরীক্ষা করার জন্য। কৃষ্ণ সেদিন অঘাসুরকে বধ করে। অঘাসুর একটা বিরাট সর্পের আকৃতি নিয়ে বনপথে বনের মধ্যে রয়েছে আর গোপ সখা সহ কৃষ্ণ সেখানে এসেছেন। ছোট ছোট গোপ বালকেরা গোয়াল বালকেরা ওই একটা সাপটি বিশাল মুক্তি দর্শন করে তাদের মনে হলো এটা যেন একটা বিরাট গুহা এবং তাদের মনে কৌতূহল লাড়ি, এই গুহাটা তো আমরা কখনো দেখিনি, আমরা প্রতিদিন বনে আসি কিন্তু এই গুহাটা তো দেখা যায়নি কখনো, চলো দেখি গুহার মধ্যে কি আছে। কিন্তু আসলে সেটা গুহা ছিল না, সেটা ছিল অঘাসুরের মুখ, হাঁ করা মুখ। তো গোপ শিশুরা ওর মধ্যে ঢুকে গেছে আর অঘাসুর প্রতীক্ষা করছে কখন কৃষ্ণ ঢুকবে। কৃষ্ণ ঢুকলেই মুখটা বন্ধ করে তাদেরকে সব মেরে ফেলবে, এইটা অঘাসুরের পরিকল্পনা। এদিকে কৃষ্ণ সেই গোপ শিশুদের ওইভাবে ঢুকতে দেখে কৃষ্ণের তখন চিন্তা হয়ে গেছে, আরে এই গোপ শিশুদের ওরা তো মুখের মধ্যে ঢুকে গেছে, এখন এদেরকে কি করে রক্ষা করা যায়। এই মনে করে কৃষ্ণ তখন ভাবতে শুরু করেছেন, ভেবে তখন কৃষ্ণ ঠিক করলেন ঠিক আছে আমি যাব, গিয়ে আমি এই পরিস্থিতি থেকে ওদের রক্ষা করব। কৃষ্ণ মুখে ঢোকা মাত্রই অঘাসুর তার মুক্তি বন্ধ করে, কিন্তু কৃষ্ণ তখন কি করলো, কৃষ্ণ তার শরীর থেকে এক অসহ্য তাপ সৃষ্টি করে আর তার শরীরটিকে এত বিস্তৃত করলো করলেন যে অঘাসুরের গলায় কৃষ্ণ আটকে গেল আর অঘাসুরকে কৃষ্ণকে আর অঘাসুর গিলতে পারলো না। আর কৃষ্ণের শরীর থেকে যে তাপ নির্গত হলো সেই তাপটা অঘাসুর সহ্য করতে পারছে না, অথচ ওর গলা মুখ আটকে গেছে, প্রাণ বেরোবারও কোন উপায় নেই। অবশেষে ব্রহ্মরন্ধ্র ভেদ করে অঘাসুরের আত্মা তার শরীর থেকে বেরিয়ে এলো। ব্রহ্মা ওপর থেকে সেটা দেখছিলেন এবং তিনি দেখলেন যে অঘাসুরের আত্মা বেরিয়ে শরীর থেকে বেরিয়ে এসে একটা জ্যোতির আকারে শরীর থেকে বেরিয়ে এসে কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। তো এটা দেখে ব্রহ্মা ভাবতে লাগলো, এই কৃষ্ণটি কে তাহলে, এই গোপ শিশুটি কে, এ কি আমার প্রভু নারায়ণ? মনে হচ্ছে আচার ব্যবহার দেখে তো মনে হচ্ছে এ আমার প্রভু নারায়ণ। তো দেখি ওর কার্যকলাপ কিরকম। এই ভেবে অঘাসুর না, এই ভেবে শ্রীকৃষ্ণ ব্রহ্মা কৃষ্ণের কার্যকলাপ দর্শন করতে লাগলেন। ইতিমধ্যে অঘাসুরকে বধ করে গোপবালকদের সমস্ত উদ্ধার করে কৃষ্ণ এসেছেন যমুনার তীরে। যমুনার তীরে এসে তিনি গোপ বৎসদের ছেড়ে দিয়ে তিনি তার সখাদের নিয়ে খেলা করছেন, বনভোজনে বসেছেন। যখন বনভোজন করছেন তখন শিশুরা যেটা করে, একটা ছেলে বলছে কৃষ্ণ মুখে একটা খাবার নিয়ে সন্দেশ একটা খেয়ে, ও কৃষ্ণ এটা খুব সুন্দর, কি অপূর্ব স্বাদ, তুমি খেয়ে দেখো, বলে ওর এঠোটা কৃষ্ণকে দিয়েছে। আর কৃষ্ণ মনের আনন্দে সেটা নিয়ে খাচ্ছে। আবার কোন গোপ শিশু কৃষ্ণের পাত থেকে তার খাওয়াটা তুলে চুরি করে নিয়ে খাচ্ছে। এইভাবে পরস্পরের মধ্যে আচরণ করতে দেখে ব্রহ্মা একটুখানি মোহিত হয়ে গেল, একটু বিস্ময়ান্বিত হয়ে পড়ল যে আমার প্রভু তো এরকম আচরণ করবে, নারায়ণ তো কখনো, নারায়ণের মুখে, নারায়ণ কার মুখে এঠো খাবে, আর নারায়ণ বা এইভাবে নারায়ণকেই বা এঠো নিজের মুখের এঠো দিতে কে সাহস করবে। এই ভেবে ব্রহ্মা ভাবল যে দেখা যাক কে, এই কি আমার প্রভু না অন্য কে। এই ভেবে ব্রহ্মা তখন যে গোবৎসগুলি বাছুরগুলি বৃন্দাবনের বনে যমুনার কিনারে চড়ছিল তাদেরকে তিনি চুরি করে নিলেন, চুরি করে নিয়ে একটা গুহার মধ্যে রেখে দিলেন। আর এদিকে গাভীগুলিকে না, গোবৎসগুলি না দেখতে পেয়ে সকলে আশ্চর্যান্বিত হয়ে ছেলেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে, আরে একটা একটাও তো বাছুর দেখছে না, কোথায় গেল সব? তো কৃষ্ণ তখন বললেন তোমরা কোনো চিন্তা করো না, তোমরা ইয়ে খাও, তোমরা বনভোজন করো, আর আমি, ওরা হয়তো বনের মধ্যে ঢুকে গেছে, আমি গিয়ে ওদের ফিরিয়ে আসছি। এই বলে কৃষ্ণ বাছুরগুলিকে ফিরিয়ে আনতে গেলেন। ইতিমধ্যে ব্রহ্মা এই গোপ বালকদেরও হরণ করে নিয়ে সেই গুহার মধ্যে রেখে দিল। কৃষ্ণ ফিরে এসে দেখেন যে তার গোপ সখারাও নেই। তখন কৃষ্ণ তার অন্তর্জামিত্বের মাধ্যমে তিনি বুঝতে পারলেন কি হয়েছে, ও ব্রহ্মা আমাকে পরীক্ষা করছে, ঠিক আছে আমিও ব্রহ্মাকে দেখাবো। এই ভাব নিয়ে তখন কৃষ্ণ তার নিজের শরীর থেকে যতগুলি গোপবালক ছিল এবং যতগুলি গোবৎস ছিল ঠিক সেইভাবে তাদেরকে সৃষ্টি করলেন। আর এদিকে ব্রহ্মা ওই গুহার মধ্যে গোপবালকদের রেখে, গোবৎসদের রেখে, ঘুম পাড়িয়ে রেখে যখন ঘুরে দাঁড়িয়েছেন দেখেন যে সেই গোপবালক আর সেই গোবৎস সব সেই চাগের মতোই চড়ছে, ওরা সকলে সেখানে ওইভাবে বনভোজন করছে, তা দেখে ব্রহ্মা আশ্চর্য হয়ে গেল। তখন তারপরে ব্রহ্মা কি দেখলেন, ব্রহ্মা দেখলেন যে সেই সমস্ত গোপবালক এবং সেই সমস্ত গোবৎসগুলি এক একটি নারায়ণ। ব্রহ্মা একটা নারায়ণকে জানত, এখানে তিনি দেখছেন যে শত শত নারায়ণ। তা দেখে তিনি বুঝতে পারলেন যে এই কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তখন ব্রহ্মা এসে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন, কৃষ্ণ তাকে ক্ষমা করল। যদিও ভগবান তাকে ক্ষমা করলেন কিন্তু ব্রহ্মার হৃদয়ে যে, ব্রহ্মার মনে যে খেদ, সেই খেদ গেল না। ব্রহ্মা তখন তিনি তপস্যা করতে শুরু করলেন, এই যে পাপ এই পাপের প্রায়শ্চিত্ত করেন। তিনি যখন এইভাবে তপস্যা করছিলেন তখন এক অপূর্ব রূপ, ভগবানের এক অপূর্ব রূপ তার কাছে প্রকাশিত হল। শ্যামসুন্দরকে তিনি এক অপূর্ব সুন্দর রূপে দেখলেন, তিনি শ্যামসুন্দরকে শ্যামসুন্দর রূপে না দেখে তিনি তার তপ্ত কাঞ্চন বর্ণরূপ দিয়ে দর্শন করলেন। তিনি তখন ভাবলেন যে এই রূপে তো আমি তাকে একে কখনো ভগবানকে কখনো দেখিনি। তখন ভগবান তাকে বললেন যে হ্যাঁ, এই রূপে আমি কলিযুগে প্রকাশিত হব। তখন ব্রহ্মা প্রার্থনা করেন যে সেই লীলাতে আমাকেও অংশগ্রহণ করার সুযোগ তুমি দিও। ভগবান তাকে তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন, করার প্রতিশ্রুতি দেন, তথাস্তু বলেন। তখন ব্রহ্মা আরেকটি প্রার্থনা ভগবানের কাছে করেছিলেন যে আমি ব্রহ্মা, এই যে অভিমান, এই অভিমানের বশে আমি তোমার চরণে কত অপরাধ করি, এখন সেই অভিমান যাতে আমার না থাকে সেই জন্য আমাকে এই লীলায় এক অত্যন্ত নীচ কুলে তুমি আমাকে জন্মগ্রহণ করি। এবং সেই জন্যই এই লীলায় ব্রহ্মা যবনকুলে মুসলমান পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু যদিও তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শৈশব থেকেই তিনি কৃষ্ণ ভক্ত। হরিদাস ঠাকুরের মহিমা অপার। যখন আমি হরিদাস ঠাকুরের কথা বলতে শুরু করলাম তাহলে হরিদাস ঠাকুরের কথাই কিছু বলি এখন। হরিদাস ঠাকুর ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত এবং তিনি কৃষ্ণ নাম নিয়েই থাকেন, নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। তার এই সংবাদ যখন মুসলমান রাজার কাছে পৌঁছল তখন মুসলমান রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে ডেকে পাঠালেন এবং তাকে বোঝাবার চেষ্টা করলেন যে কত সৌভাগ্যের ফলে তোমার মুসলমান পরিবারে জন্মগ্রহণ হয়েছে, তুমি ইসলাম ধর্ম প্রাপ্ত হয়েছ, তো এই মহা সুযোগের সদ্ব্যবহার তুমি করছো না, তুমি হিন্দুর আচরণ করছো কেন? হরিদাস ঠাকুর তখন বললেন যে কত হিন্দু তো মুসলমান ধর্ম গ্রহণ করছে, তো একটা মুসলমান যদি হিন্দু হয়ে যায় তাতে কি ক্ষতি হয়? রাজা মুসলমান নবাব তাকে আরো বোঝাবার চেষ্টা করলেন যে না না, হিন্দুর পক্ষে মুসলমান হওয়াটা মহা সৌভাগ্য, কিন্তু মুসলমানের পক্ষে হিন্দুর আচরণ করাটা বর্জনীয় নিন্দনীয়, সেটা করুন। তো হরিদাস ঠাকুর বললেন যে দেখুন, এই যে হরিনাম এটা তো আমি ছাড়তে পারি না, শত চেষ্টা করলেও আমার জিহ্বা এই নাম না করে থাকতে পারে না, তা আমি এখন কি করব? রাজা তবুও বোঝাবার চেষ্টা করলেন। তখন হরিদাস ঠাকুর বললেন রাজা, তারপরে যখন দেখলো, রাজা যখন দেখলো যে একে ভালো কথায় তো একে তো ইয়ে হবে না, রাজি হবে না, তখন তাকে ভয় দেখাতে শুরু করলো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে দণ্ড দেব। হরিদাস ঠাকুর বললেন খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু তো না বদনে ছাড়িব কৃষ্ণ নাম। যে আমার দেহ যদি খণ্ড খণ্ড করে কেটে ফেলা হয় তবু আমি আমার মুখে কৃষ্ণ নাম আমি ছাড়ব না। নবাব বলল আচ্ছা দেখা যাক তোমার কথার সত্যতা কতটা। তখন তিনি তার জল্লাদদের ডাকলেন, জল্লাদ মানে যারা মানুষকে বধ করে, ডেকে বললেন যে একে মেরে ফেলো, তবে সাধারণভাবে মেরো না, সকলে যাতে এর মাধ্যমে একটা ভালো শিক্ষা পায় সেই শিক্ষার জন্য ওকে ২২ বাজারে নিয়ে গিয়ে মারো, এমন ভাবে মারো যে ওকে ওর মারা দেখে লোকেরা বুঝতে পারে যদি মুসলমান যদি হিন্দু হয়ে যায় তাহলে তার শাস্তিটা কি হবে। তারা হরিদাস ঠাকুরকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ২২ বাজারে এইভাবে মারতে শুরু করলো, এমন ভাবে তাকে তাকে তার উপর নির্যাতন করলো যে সকল অন্য লোকেরা দেখে তাদের পায়ে পড়ে বলছে যে তোমার টাকা পয়সা যা লাগে আমরা দেব, একে ছেড়ে দাও। কিন্তু তবুও সেই জল্লাদেরা তাকে ছাড়ল। আর এদিকে তারা হরিদাস ঠাকুরকে মারছে, কিন্তু হরিদাস ঠাকুরের কোনো বিকার নেই, তিনি মুখে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে যাচ্ছে। এইভাবে ২২ বাজারে মারলো, তাও তার হরিদাস ঠাকুরের কিছু হল না। সেটা দেখে ওরা আশ্চর্য, এই যে যারা মারছিল তারা আশ্চর্য হয়ে গেল। তারা ভাবলো যে এ তো নিশ্চয়ই কোনো কোনো পয়গম্বর হবে, এ তো নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে, যাকে এত এরকম ভাবে মারলে একটা দুটো বাজারেই সাধারণ মানুষে মরে যেত, আর একে ২২ বাজারে মারা হলো তাও এর মৃত্যু হলো না। তখন তারা হরিদাস ঠাকুরের পায়ে পড়ে বলল যে আপনাকে যদি নাম রাজা আমাদের নির্দেশ দিয়েছে আপনাকে মারার জন্য, এখন আপনাকে যদি আমরা না মারি তাহলে রাজা আমাদের মেরে ফেলবে, তো আমরা কি করি? তখন হরিদাস ঠাকুর বললো ঠিক আছে তাহলে সেটাই যদি ইয়ে হয় তাহলে আমি মরে যাব। এই বলে হরিদাস ঠাকুর ওখানে শুয়ে পড়লো। এখন ওরা মনে মনে খুব আনন্দিত হলো, হ্যাঁ এখন তাহলে এই মৃতদেহটা নিয়ে আমরা রাজার কাছে যাব। কিন্তু যখন তারা তুলতে চেষ্টা করলো, সারা ব্রহ্মাণ্ডের ভার যেন এই দেহে এসে পড়েছে, তাকে নড়াতে পর্যন্ত পারল না এই এত বড় বড় পালোয়ান সব, আর অন্যান্য লোকেদেরও তারা ডেকে আনলো ধরো তোলার চেষ্টা করো। তখন তারা কাঁদতে শুরু করলো, তোমাকে যদি না নিয়ে যেতে পারি তাহলে আমরা রাজাকে কিভাবে আমরা কনভিন্স করবো, রাজাকে কিভাবে বোঝাবো যে তোমাকে তোমার মৃত্যু হয়েছে। তখন হরিদাস ঠাকুরের দেহটি হালকা হয়ে গেল, তখন সেই দেহটিকে নিয়ে তারা নবাবের কাছে গেল। তখন সাধারণত মুসলমানদের তো কবর দেওয়া হয়, কিন্তু কাজী রাজার যে উপদেশটা সে বলল না একে কবর দেওয়া হবে না, কবর দিলে মাটির স্পর্শ পেলে এ তো উদ্ধার পেয়ে যাবে, মুসলমানদের এই বিশ্বাস কবর দিলে ওরা উদ্ধার পেয়ে যায়, তো একে কবর দিও না একে গঙ্গায় ফেলে দাও। তো গঙ্গায় ফেলে দিল আর হরিদাস ঠাকুরের শরীরটি ভাসতে ভাসতে শান্তিপুরে এসে উপস্থিত হল, যেখানে অদ্বৈত আচার্যের বাস। হরিদাস ঠাকুর তখন জল থেকে উঠে এসে তিনি উচ্চৈঃস্বরে হুঙ্কার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন। আর এদিকে অদ্বৈত আচার্য প্রমুখ সকলে অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন এই খবর পেয়ে যে হরিদাস ঠাকুরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, এবং তারা খবর পেয়েছেন যে হরিদাস ঠাকুরেরকে মেরে তার মৃতদেহকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। কিন্তু যখন তারা হরিদাস ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন তখন আনন্দে উদ্বেলিত হয়ে তারা সব ছুটে এসে হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরে মহা আনন্দে তারা হরি কীর্তন করতে শুরু করল। হরিদাস ঠাকুরের এই সংবাদটি রাজার কাছে, মুসলমান রাজার কাছে গিয়ে পৌঁছল। তখন মুসলমান রাজা এসে হরিদাস ঠাকুরের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেছিল তার অপরাধের জন্য। তখন বৈষ্ণব অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়ালু, তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং রাজা নির্দেশ দিয়েছিল কেউ যেন হরিদাস ঠাকুরকে আর কোনো রকম বিঘ্ন সৃষ্টি না করে। হরিদাস ঠাকুর ফুলিয়াতে, শান্তিপুরের কাছেই ফুলিয়া বলে একটি জায়গা আছে, সেখানে একটা গুহাতে থাকতেন, এবং তার মহিমা শুনে তার মাহাত্ম্য শ্রবণ করে বহু লোক হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসত এবং হরিদাস ঠাকুরের শ্রীমুখে হরিকথা শুনতে আসত। কালক্রমে তারা দেখতে পায় যে সেইখানে ওই গুহাতে থাকলে তাদের গা জ্বালা করে, সকলে কিছুক্ষণ বসে থাকলেই গা জ্বালা করতে শুরু করে, এবং অবশেষে তারা একজন সাপুরে এনে দেখিয়ে তারা জানতে পারলো যে এখানে এক মহাকাল সাপ আছে এই গুহাতে। তখন তারা হরিদাস ঠাকুরকে বললেন, আপনি গুহাতে থাকবেন, এখানে এক কাল সর্প রয়েছে, বিশাল এক সাপ রয়েছে। তখন হরিদাস ঠাকুর মনস্থ করলেন যে তিনি গুহা ছেড়ে চলে যাবেন, ঠিক আছে, আরেকজন যখন এই গুহাতে থাকে তখন আমি আর কেন ওর বাধা সৃষ্টি করব, থাকুক, আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু সেই সর্প মহাশয় সেটা মনোভূত হলো না, তিনি ঠিক করলেন যে তিনিই চলে যাবেন হরিদাস ঠাকুর সেই গুহাতে থাকুক। এবং তখন দেখলো সকলে যে সে একটা বিশাল সাপ সেই গুহা থেকে আস্তে 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 বেরিয়ে চলে। হরিদাস ঠাকুর এক সময় হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদারের গৃহে যারা ছিলেন, শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পিতৃদেব এবং মানে বাবা আর জ্যাঠামশাই, তাদের গৃহে এসেছিলেন এবং সেখানে তিনি হরিকথা সম্পাদন করছিলেন। তখন সেই হরিনামের মাহাত্ম্য বিশ্লেষণ করতে গিয়ে তিনি একসময় বলেন যে কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই না যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি। কোটি কোটি জন্মে ব্রহ্মজ্ঞান লাভ করে যে মুক্তি লাভ হয় না, কেবলমাত্র কৃষ্ণ নামের আভাসেই সেই নাম সেই মুক্তি লাভ হয়। তখন ওখানে একজন মহাদাম্ভিক এক ব্রাহ্মণ কুমার ছিল যার নাম গোপাল চক্রবর্তী। সে গোপাল চক্রবর্তী তখন প্রতিবাদ করে, এ কি কথা, এ কোন শাস্ত্রের কথা, এরকম কথা তো আমরা কখনো শুনিনি, আপনি এসব কি বলছেন। তো হরিদাস ঠাকুর তাকে বোঝাবার চেষ্টা করেন, কিন্তু সেই উদ্ধত ব্রাহ্মণ বালক ব্রাহ্মণ যুবকটি সেটা গ্রহণ করতে অস্বীকার করে এবং তখন সে অবশেষে বলে যে আপনার এই কথা যদি সত্যি হয় তাহলে আমি নাক কেটে ফেলব। তার নাক কাটতে হয়নি, তিন দিনের মধ্যে তার কুষ্ঠরোগ হয়ে তার নাকটা খসে পড়েছিল। এইটি হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। হরিদাস ঠাকুরের মহিমা অসীম, কিন্তু সেই সূত্রে বহু লোক হরিদাস ঠাকুরের বিরুদ্ধাচরণও করেছিল, বিশেষ করে যেহেতু মুসলমান পরিবারে জন্ম হয়েছে বলে তার প্রতি একটা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব অনেকের মনে ছিল এবং অনেকেই হরিদাস ঠাকুরের এই যে এত নাম যশ চারদিকে ছড়িয়ে পড়ছে সেটা দেখে তারা অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল এক জমিদার, তার নাম রামচন্দ্র খান। রামচন্দ্র খান মহাপ্রতিপত্তিশালী এক জমিদার, কিন্তু হরিদাস ঠাকুরের প্রতি তার মহা ঈর্ষা, তাই সে ঠিক করল যে হরিদাস ঠাকুরকে অপদস্থ করতে হবে। সে একটা অপূর্ব সুন্দরী এক বেশ্যাকে নিযুক্ত করল হরিদাস ঠাকুরকে তার পথভ্রষ্ট করার জন্য। সেই বেশ্যা রাত্রিবেলা হরিদাস ঠাকুরের কাছে গেলেন আর রামচন্দ্র খান তার পাইক পেয়াদাও পাঠিয়ে দিয়েছে তার, যাতে হরিদাস ঠাকুরের পতন হলে তাকে ধরে এনে তাকে শাস্তি দেওয়া হবে লোকসমক্ষে। এইভাবে তার যে হরিদাস ঠাকুরের মহিমা লোকের সমক্ষে খর্ব করবে। সেই বেশ্যাটি এসে রাত্রিবেলা হরিদাস ঠাকুরকে আবেদন করে হরিদাস ঠাকুর বললেন যে ঠিক আছে, আমার নামটা নাম জপটা শেষ হলে আমি তোমার মনোভিলাষ পূর্ণ করব। তো এইভাবে সারা রাত ধরে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, আর সেই বেশ্যাটিও সেখানে বসে বসে সে কীর্তন শুনল। বিফল মনোরথ হয়ে সে সকালবেলা ফিরে গেল। ফিরে গিয়ে রামচন্দ্র খানের কাছে বলল যে ঠিক আছে, আজকে এরকম আমাকে তো প্রতিশ্রুতি দিয়েছে যে আজকে রাত্রে আমার মনোভিলাষ পূর্ণ করব। সেই রাত্রে সেই একই অবস্থা হল, সারা রাত ধরে হরিদাস ঠাকুর জপ করল। তৃতীয় দিনও সেই বেশ্যাটি তার কাছে এলো, কিন্তু এই হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে হরিনাম শুনে সে বেশ্যার মনোভাবে পরিবর্তন হয়ে গেল। সে নিষ্কপটে হরিদাস ঠাকুরকে বলল, জানালো কি হয়েছে, যে রামচন্দ্র খান তাকে পাঠিয়েছিল ইত্যাদি। হরিদাস ঠাকুর বললেন, আমি জানি, আমি সবই জানতাম, তবে এবং আমি ঠিক করেছিলাম আমি চলে যাব এখান থেকে, কিন্তু তোমার জন্যই আমি থেকে গেছি, এবং তুমি এখন কৃষ্ণ ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করে কৃষ্ণ ভক্তি অনুশীলন করো। ইতিমধ্যে সেই মহিলাটিরও মনোভাবের পরিবর্তন হয়ে যায়। সে অনেক ধন সম্পদ তার কাছে ছিল, রাজা রাজারা তার কাছে আসত এবং সেগুলি সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে বিতরণ করে দিয়ে সেই মহিলাটি এসে হরিদাস ঠাকুরের কুটিরে বাস করতে লাগলেন, এবং হরিদাস ঠাকুর তাকে কৃষ্ণ নামের মহিমা সম্বন্ধে শিক্ষা দান করে তিনি সেখান থেকে চলে যান। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার সংকীর্তন লীলা বিলাস শুরু করেন, সংকীর্তন যজ্ঞের সূচনা করেন, তখন হরিদাস ঠাকুর নবদ্বীপে যান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে, এবং অবশেষে তিনি জগন্নাথ পুরীতে মহাপ্রভুর সঙ্গেই চলে যান। এইরকমই অদ্ভুত মহাপ্রভুর পার্ষদদের কার্যকলাপ। সেই সূত্রে মনে পড়ে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কথা। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন মুসলমান নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। তারা যেহেতু মুসলমানের সঙ্গ করছিলেন, যদিও তারা ব্রাহ্মণ, অত্যন্ত উচ্চ কর্ণাটক ব্রাহ্মণ কুলে তাদের জন্ম হয়েছিল, কিন্তু তারা জাতিচ্যুত হয়েছিল, সমাজচ্যুত হয়েছিল। ব্রাহ্মণেরা মুসলমানের সঙ্গে সম্পর্ক থাকার ফলে তখনকার ব্রাহ্মণেরা তাদেরকে সমাজচ্যুত করেছিলেন, আর তারা একদিক দিয়ে প্রায় মুসলমানই হয়ে গিয়েছিল, তাদের নামও মুসলমান হয়ে গিয়েছিল। রাজা তখন মুসলমান রাজারা উপাধি দিতেন, এবং তাদের উপাধি হয়েছিল সাকর মল্লিক আর দবির খাস। সাকর মল্লিক দবির খাস নামেই তারা পরিচিত ছিলেন, যদিও তারা মুসলমান রাজার আনুগত্যে রাজসভায় রাজার অনুগত রাজার অনুচর হয়ে দিনাতিপাত করছিলেন, কিন্তু তারা শৈশব থেকেই কৃষ্ণ ভক্ত ছিল। সনাতন গোস্বামীর যখন বয়স অনেক কম, বালক বয়স, তখন তিনি একদিন স্বপ্ন দেখেন যে এক ব্রাহ্মণ এসে তাকে ভাগবত উপহার দিচ্ছে, এবং সকালে ঘুম থেকে ওঠার পরে সত্যি সত্যি সেই ব্রাহ্মণটি এসে তাকে ভাগবত উপহার দিল, এবং সেই থেকে সনাতন গোস্বামী নিরন্তর ভাগবত পাঠ করতেন। তাই জন্য সনাতন গোস্বামী লিখেছেন যে মদেক বন্ধু, যে আমার একমাত্র বন্ধু হচ্ছে এই ভাগবত। তারা তিন ভাই, রূপ সনাতন আর অনুপম, সনাতন গোস্বামী বড়, রূপ গোস্বামী, এবং তারপর ছোট ভাই হচ্ছেন অনুপম। তারা যেখানে থাকতেন রামকেলিতে, সেখানে তারা একটা ছোট বৃন্দাবন তারা সৃষ্টি করেছে। রাধাকুণ্ড ছিল, শ্যামকুণ্ড, তারা পুকুর কেটে রাধাকুণ্ড বানিয়েছিলেন, শ্যামকুণ্ড বানিয়েছিলেন, গিরি গোবর্ধন বানিয়েছিলেন। এইভাবে তারা কৃষ্ণ লীলায় মগ্ন হয়ে দিনাতি পাঠ করতেন। কিন্তু কালক্রমে মুসলমান রবাব যখন তাদের পাণ্ডিত্য এবং বুদ্ধিমত্তার পরিচয় পান, তখন তাদেরকে তার সভায় নিয়ে আসার এবং মন্ত্রিত্ব পদের দান মন্ত্রিত্বের পদ দান করার সংকল্প রাজা করেন। তারই ফলে রাজা যখন লোক পাঠায়, তখনকার দিনে এমন অবস্থায় হুসেন শাহ এত নৃশংস ছিল যে কেউ যদি তার কথা ঠিক মতো না শুনত, তাহলে তাকে প্রাণে বধ করতে এবং নানাভাবে নির্যাতন করতে তাদের পরিবারের পরিজনদের তারা দ্বিধা করত না। তো এইভাবে একটা অসুবিধার জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে মনে করে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী তাদের তার মন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু তাদের মন সেখানে ছিল না, এবং যখন তারা মহাপ্রভুর সন্ন্যাসের কথা শুনলেন, মহাপ্রভু চলে গেছেন পুরীতে, তখন তার সঙ্গে মিলনের আশা প্রায় একরকম পরিত্যাগ করে তারা মহাপ্রভুর কাছে দৈনক্তি করে চিঠি লিখেছিলেন যে আপনি তো পতিত জীবদের উদ্ধার করার জন্য এসেছেন, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর, এই পতিত অবস্থা থেকে আমাদের আপনি কৃপা করে উদ্ধার করুন, এইভাবে আবেদন করেন। এবং তাই বৃন্দাবন যাওয়ার পথে পুরী থেকে চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন যাচ্ছিলেন, সেই যাওয়ার পথে তিনি উত্তরবঙ্গ হয়ে, মানে রামকেলি বাজা মালদা, মালদহ হয়ে তিনি যান, এবং রামকেলিতে এসে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কৃপা করেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর দর্শন, চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করার পর তারা সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি বিরক্ত হয়ে যান। রূপ গোস্বামী তখনই রাজকার্য থেকে ইস্তফা দিয়ে তিনি বৃন্দাবনে চলে যান। সনাতন গোস্বামী রাজকার্য ত্যাগ করে তিনি ঘরে বসে কৃষ্ণ কথায় মগ্ন থাকতে শুরু করেন এবং ব্রাহ্মণদের দেখে ভাগবত আলোচনা করতে শুরু করেন। যখন তাকে প্রশ্ন কর, যখন খবর পাঠানো হলো কেন তিনি রাজসভায় আসছেন না, তখন সনাতন গোস্বামী খবর পাঠান যে আমি অসুস্থ, তাই আমি সভায় আসতে পারি। রাজা হুসেন শাহ তিনি রাজবৈদ্যকে পাঠালেন চিকিৎসা করার জন্য। রাজবৈদ্য এসে চিকিৎসা করে দেখে গিয়ে রাজাকে বললেন যে ওর তো কোনো অসুখ নেই, ভালোই আছে, সুস্থই আছে। তখন হুসেন শাহ নিজে সনাতন গোস্বামীর বাড়িতে এসে উপস্থিত হন, এসে দেখেন যে তিনি সব ব্রাহ্মণদের নিয়ে, পণ্ডিতদের নিয়ে তিনি তত্ত্বকথা, ভাগবত তত্ত্ব আলোচনা করছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমার? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলে রাজসভায় যাচ্ছ না, আর এখানে তুমি ভালোই আছো, কিন্তু এইভাবে রাজকার্য অবহেলা কেন করছো? সনাতন গোস্বামী বিনীতভাবে বললেন যে আমার আর রাজকার্যে মন নেই, আপনি দয়া করে আমাকে রাজকার্য থেকে মুক্ত করুন। হুসেন শাহ সনাতন গোস্বামীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। হুসেন শাহ বললেন যে দেখো, যে তোমার ভাই, মানে নিজেকে সম্বোধন করে বলছেন, তোমার ভাই একটা দস্যু, তার একমাত্র কাজ হচ্ছে অন্যদেরকে অত্যাচার করা, রাজ্য অধিকার করে সকলকে যুদ্ধ করে রাজকার্য অধিকার করা, রাজ্য অধিকার করা। রাজকার্য চালাবার মতো ক্ষমতা ওর নেই, তুমি সমস্ত রাজকার্য দেখাশোনা করছো। এখন তুমি যদি না দেখো তাহলে এটা কে দেখবে, রাজকার্য কে দেখবে? তবুও সনাতন গোস্বামী রাজি হলেন না। তখন হুসেন সাহেব বললেন, ঠিক আছে আমি পুরীতে যাচ্ছি, আমি উড়িষ্যাতে যাচ্ছি, উড়িষ্যা আক্রমণ করতে, তুমি আমার সঙ্গে এসো। সনাতন গোস্বামী বললেন, না তুমি যাবে ভগবানকে ভগবানকে কষ্ট দিতে, ভগবান ভক্তদের উপর নির্যাতন করতে, আমি তাতে তোমার সঙ্গী হতে পারব না। তখন হুসেন সাহেব ক্রুদ্ধ হয়ে তার যে বডিগার্ড তাদের বললো, একে বন্দি করে কারাগারে রেখে দাও, আমি ফিরে এসে বিচার করব। এইভাবে সনাতন গোস্বামীকে কারাগারে নিক্ষেপ করা হলো। আর হুসেন শাহ এদিকে গেল পুরীতে, পুরীতে আক্রমণ করার জন্য প্রতাপরুদ্র, মহারাজ প্রতাপরুদ্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। হুসেন শাহ যখন অনুপস্থিত, কারাগারে সনাতন গোস্বামী রয়েছেন, সনাতন গোস্বামী কারাধ্যক্ষকে বোঝালেন, দেখো তুমি তো অনেক ধর্মপরায়ণ ব্যক্তি, আর দেখো আমি ধর্মের পথটি নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য আমি রাজার কাছে আবেদন করেছি, তাই রাজা আমাকে বন্দি করে রেখেছে। তুমি যদি আমাকে মুক্ত করে দাও তাহলে এই এর ফলে তোমার অনেক সুকৃতি লাভ হবে, পূর্ণ হবে। সেই পূর্ণ হবে। তখন সনাতন গোস্বামী সেই কারাধ্যক্ষ বলল, হ্যাঁ আমি তো আপনাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার কি অবস্থা হবে, রাজা তো এসে তখন আমাকে ধরবে। তখন সনাতন গোস্বামী বললেন, দেখো আমার কাছে কিছু ধন সম্পদ আছে, সেই ধন সম্পদ গুলি আমি তোমাকে দিয়ে দেবো। তখন সে বললো, ধন সম্পদ নিয়ে রাজা যদি আমাকে প্রাণে মেরে ফেলে তাহলে ধন সম্পদ নিয়ে আমি কি করব। সনাতন গোস্বামী তখন ওকে বোঝালেন যে, দেখো তুমি রাজাকে এই বলবে যে আমাকে বাহ্যকৃত করার জন্য গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমার হাত পা শেকলে বাঁধা ছিল, আর আমি গঙ্গাতে পড়ে যাই, গঙ্গায় পড়ে আমি ডুবে গেছি, তাহলে রাজা তোমাকে কোনো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ পোষণ করতে পারবে না, আর তুমিও তোমার ধর্মও লাভ হবে আর অর্থও লাভ হবে, দুদিক দিয়েই তুমি লাভবান হবে। তো এই কথাটি কারাধ্যক্ষের মনোপুত হলো, সে সনাতন গোস্বামীকে এইভাবে সকালবেলা খুব ভোরবেলা অন্ধকার থাকতেই কারাগার থেকে নিয়ে গিয়ে কারামুক্ত করে তাকে ছেড়ে দিল। সনাতন গোস্বামী তখন বৃন্দাবনের পথে যাত্রা করলেন। এইভাবে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরা যদিও রাজার অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত উচ্চপদস্থ রাজকর্মচারী, অভূত ধন সম্পদের, অকল্পনীয় ধন সম্পদের অধিকারী, তবুও তারা তুচ্ছভাবে হেলা ভরে সবকিছু পরিত্যাগ করে তারা এই ত্যাগের জীবন, বৈরাগ্যের জীবন অবলম্বন করেছিল। সেই সম্বন্ধে বলা হচ্ছে, তক্তা তূর্ণম অশেষ মণ্ডল পতি শ্রেণী সদা তুচ্ছবৎ ভূত্বা দীন গণেশ কৌ করুণায়া কৌবীন কণ্ঠাশ্রিত। তক্তা তূর্ণম অশেষ মণ্ডলপতি শ্রেণী সদা তুচ্ছবৎ, অশেষ মণ্ডলপতি মানে রাজা মহারাজাদের সঙ্গ এবং রাজা মহারাজের পদমর্যাদা তুচ্ছ পথ হেলা ভরে পরিত্যাগ করে করে তারা গোপীন কণ্ঠাশ্রিত। তাদের অবলম্বন কি ছিল? তাদের একমাত্র ইয়ে হচ্ছে একটা কৌপিন আর কণ্ঠা কাঁথা। কেন তারা এই জীবনটি অবলম্বন করেছিলেন? ভূত্বা দীনগণেশক করুণায়া, দীনগণ দীন পতিত দুর্দশা দুর্দশাগ্রস্ত মানুষদের কৃপা করার জন্য তারা এই জীবন অবলম্বন করেছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদের মহিমা আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে তাদের মাহাত্ম্য এই পৃথিবীতে এর মাহাত্ম্যের দৃষ্টান্ত বিরল। এইরকম ত্যাগের এবং এইরকম ঔদার্যের এইরকম মহানুভবতার দৃষ্টান্ত সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার সূত্রে আমরা কেবল মহাপ্রভুরই মহিমা হৃদয়ঙ্গম করতে পারি না, আমরা তার ভক্তেরও মহিমা হৃদয়ঙ্গম করতে পারি। সকালে অনেকগুলো প্রশ্ন এসেছিল, এখনো বেশ কিছু ইয়ে হয়ে গেল, অনেকক্ষণ সময় আমি নিয়ে নিলাম মহাপ্রভু এবং তার পার্ষদের সম্বন্ধে আলোচনার সূত্রে। প্রশ্নগুলি কোথায় আছে? আচার্য রত্ন, ইউ হ্যাড দ্য কোয়েশ্চনস, দ্য ওয়ান্স দ্যাট ওয়াজ দেয়ার ইন দ্য মর্নিং। আনন্দ মোহন, আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনাদের? No, that is different. Okay. আচ্ছা কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা লিখে দিতে পারেন এখন। সকালবেলা কার কোনো প্রশ্ন মনে আছে? কি প্রশ্ন উত্তর দেওয়া হয়নি? তাড়াতাড়ি আনো, তোমাকে দেখতে হবে, তোমাকে পড়তে হবে, পড়ার দায়িত্বটা আমি নেব। আচ্ছা এখানে প্রশ্ন আছে, শ্রীমদ ভগবদ গীতায় যে কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, তিনি কি বাসুদেব কৃষ্ণ? তাহলে কি যারা তার ভক্তি করবে তারা বৈকুণ্ঠে প্রবেশ করবে? হ্যাঁ, কৃষ্ণ ভগবদ গীতার বক্তা হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, ব্রজেন্দ্রনাথ কৃষ্ণ নয়। আর বৈকুণ্ঠে যাওয়াটা কি খুব একটা সহজ ব্যাপার বলে মনে করেন? না, বৈকুণ্ঠে গেলে ডিমোশন হবে। বাসুদেব কৃষ্ণের ইয়ে করলে আগে ভব রোগটাকে সারাবার চেষ্টা করুন, তারপরে ইয়ে হবে কোন কৃষ্ণের ভজনা করলে বৈকুণ্ঠে যাবেন না বৃন্দাবনে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, কলিযুগে ভগবান কি রূপে এসেছেন? হ্যাঁ, কলিযুগে মহাপ্রভু এসেছেন, তার স্মরণ নিন, তার স্মরণ নিলে কি লাভ হবে সেটা নিজেই দেখতে পাবে। আর বৈকুণ্ঠে যাওয়াটা ডিমোশন নয়, আমাদের ভব মহা দাবাগ্নি থেকে আগে আমরা মুক্ত হই, তারপরে আমরা বিচার করব বৈকুণ্ঠ ওপরে না বৃন্দাবন ওপরে। তবে যেহেতু কথার ছলে মহাপ্রভুর দান সম্বন্ধে যখন আলোচনা হচ্ছিল সেই সূত্রে এই কথাটি গোস্বামীগণের বিচারের মাধ্যমে বলা হয়েছে। আচ্ছা সকালে, আচ্ছা এখনকার যুগে দেখি কি আছে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, ভগবান কি ছয় রূপে জীবের মধ্যে প্রকাশিত হন? ছয় রূপে মানে, এই প্রশ্নটি কার? না, ওটা ভগবানের লীলা বিলাস। ভগবান জীবের মধ্যে অন্তর্যামী রূপে প্রকাশিত, এক রূপে। হ্যাঁ, আর জীবের মধ্যে যে বৈচিত্র্য, এক এক জীব এক এক রকম, অথচ জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। এই বিভিন্ন অংশের জন্যই কি জীবে জীবে এত বৈচিত্র্যময় প্রকাশ? প্রতিটি ব্যক্তি, প্রতিটি জীবই ভিন্ন সত্তা, তার নিজের ব্যক্তিত্ব রয়েছে। সুতরাং একটা জীব আরেকটা জীব থেকে সম্পূর্ণ ভিন্ন, কোনো জীবই আরেকটা জীবের মতো নয়, তাই না? এই এক একটি জীব এক একটি ইউনিট, রাইট? যেমন সূর্যের এক একটা কণা, এই প্রতিটি কণাই ভিন্ন ভিন্ন। তার মধ্যে এখানে পার্থক্যটা হচ্ছে এই যে জীবের মধ্যে চেতনা রয়েছে, এবং সেই তার ব্যক্তিত্ব, যে ব্যক্তিগত যে সত্তা, সেই সত্তার মাধ্যমে তার চেতনা প্রকাশিত হয়েছে। যেহেতু তার স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে, তাই তার সত্তার প্রকাশও, চেতনার প্রকাশও বিচিত্রভাবে হচ্ছে, ভিন্ন ভিন্নভাবে হচ্ছে। হ্যাঁ, বিশ্বরূপ প্রকৃতপক্ষে কে? নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার সম্পর্ক কি? বিশ্বরূপ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা। বয়সে তিনি চৈতন্য মহাপ্রভু থেকে 8 বছরের বড়, এবং তিনি নিত্যানন্দ প্রভুরই অংশ। নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, আর এই বলরামেরই প্রকাশ হচ্ছেন বিশ্বরূপ। এই প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারছি না। মহাপ্রভুর অন্তর শ্রী রাধার প্রেম রস আস্বাদন করবেন বলিয়া, এবং রাধার অন্তর সেই মহাভাবে ভাবিত ছিলেন, আর তার বাহিরের শ্রী অঙ্গে কি ভাব প্রকাশিত? কোনো ব্যক্তির বাইরের ভাব আর মনের ভাব কি আলাদা হয়? অন্তরের ভাব যেটা সেটাই, অন্তরে তার ভক্তিভাব, বাইরেও তার সেই ভক্তিভাব। এই প্রশ্নটা হিন্দিতে আছে, अगर ব্রজেশ্বর কৃষ্ণ ने एक क्षण के लिए भी वृंदावन नहीं छोड़ा तो सारे वृंदावन वासी उनके विरह में व्याकुल क्यों हुए? ये किसका ये प्रश्न? अच्छा, आप सुबह यहाँ थे? अच्छा, सुबह में बताया था कृष्ण वृंदावन छोड़कर नहीं जाते हैं, पर ब्रजवासियों ने उनका जोगो माया के प्रभाव से ऐसा उनका अनुभव होता है कि कृष्ण छोड़ के चले गए हैं, बल्कि कृष्ण से उनका मिलन होता था, बल्कि जब मिलन होता तो सोचते थे कि वो सपना देख रहे हैं, वो वास्तव में ही सपनों जैसा उनको मालूम होता था, और ऐसे उनको लगता था कि कृष्ण वृंदावन छोड़ के चले गए, बल्कि कृष्ण वृंदावन छोड़कर कभी कहीं नहीं जाते। There is a question in English, Guru Maharaj, who is Haridas Thakur? Tell in details. কার প্রশ্ন এটা? Oh, okay. I told about Haridas Thakur for 30 minutes. Do you want me to speak even longer? Haridas Thakur is Brahma. Haridas Thakur is Brahma, and he came to Sri Chaitanya Mahaprabhu's pastime as a great devotee. And he is the Namacharya. Do you have difficulty in understanding Bengali? No? Then what happened? I spoke for so long, in great details. When Mahaprabhu appeared, there was Muslim rule all over Bengal. As Haridas Thakur was a Vaishnav, and as Mahaprabhu also preached to the Muslim, can the Muslims of this day and age can also become Vaishnavs? Whose question is this? Okay. Why did you write in English? Okay. তা আমি বাংলাতেই বলছি। প্রশ্নটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন তখন সারা বাংলা জুড়ে মুসলমানদের রাজত্ব এবং হরিদাস ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দুজনেই মুসলমানদের কাছে প্রচার করেছিলেন। প্রশ্নটি হচ্ছে যে এখনকার দিনের মুসলমানদের কাছেও কি এখনকার দিনের মুসলমানেরাও কি বৈষ্ণব হতে পারে? ইসকনে বহু মুসলমান বৈষ্ণব আছে। যেমন ইয়েতে আমাদের এক গুরু ভাই রাবণারী দাস, রাবণারী প্রভু, ও এসেছিল, আমি ওকে নিয়ে এসেছিলাম 1982 সালে। রাবণারী প্রভু, হি রোট, হি ট্রান্সলেটেড ভগবদ গীতা ইন অ্যারাবিক, ইজ এ ভেরি পাওয়ারফুল প্রিচার। দেন দেয়ার আর মেনি মুসলিমস, আই অলসো হ্যাভ কোয়াইট আ ফিউ মুসলিম ডিসাইপলস ইন লন্ডন অ্যান্ড ইন আমেরিকা। ওয়ান অফ দেম ইজ গৌর হরিদাস, মেনি অফ ইউ মে হ্যাভ সিন হিম, হি কেম টু ইন্ডিয়া আ ফিউ টাইমস। He is from Pakistan. His family actually came from Pakistan. And he became a Vaishnav. Then Kandarpa Manjari, her family is from Iran, but they live in America. In Iran, there are many, many devotees. In other countries, like in Dubai and Kuwait and Bahrain, although a lot of preaching is going on, but we cannot make them into devotees. Because if we do, then we'll be in trouble. We have the registration, or we have the right to preach and continue our activities there. But on one condition, that we won't preach and we won't convert. So apart from those staunch countries, we are preaching to quite a few Muslims in America and Europe. Now the next question, why these questions are in English? I mean, anyway, this question is, Gadadhar Pandit is stated to be Radharani, but it was previously stated that Lord Chaitanya came in the Radharani's mood. Now, if the Lord came in the mood of Radharani, then how Gadadhar Pandit is stated to be Radharani? Whose question is this? Eta kar prashna, ei prashna? Yeah. Do you speak Bengali? You are Bengali? You are not Bengali. You understand what I am saying? Huh? You understand. Understanding Bengali is no problem. Okay, I just wanted to make sure. So I will answer the question in Bengali, this question in Bengali. First of all, ek proshno ti hocche je শ্রী চৈতন্য মহাপ্রভু তো রাধারানীর ভাব নিয়ে এসেছেন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, রাধারানী রাধা আর কৃষ্ণ একত্রে হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তাহলে আপনি কিভাবে বলছেন যে গদাধর পণ্ডিত রাধারানী? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করে এসেছেন, রাধা রানী আর কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। আর সেই সঙ্গে রাধারানীও ভাবলেন যে কৃষ্ণ কিভাবে আমার রোলটা প্লে করে, হ্যাঁ, সেটা আমি দেখব, তাই জন্য তিনি গদাধর পণ্ডিত রূপে এসেছেন। So many questions in English, I don't know why. If four rasas, if our rasas is eternal and fixed, can we relish what Chaitanya Mahaprabhu is giving even if our eternal rasa is not madhurya? Whose question is this? Do you know what is your rasa? Then how do you know which one is your rasa? If you do not know, then why speculate on that? What will happen to my rasa? To begin with, you do not know your rasa, right? So just be open. Just serve Chaitanya Mahaprabhu and your rasa will automatically appear. Alright? It's not a matter of speculation. And then, yes, different devotees' rasas are different, and those rasas are eternal. So those eternal rasas will become manifest by Chaitanya Mahaprabhu's mercy. So chant Hare Krishna. Okay? Are you chanting Hare Krishna? Very good. How many rounds? 16? Very good. শ্রী কৃষ্ণ নাম এই মন্ত্র প্রথমে কোন যুগে এবং কে প্রকাশ করেছিলেন? কৃষ্ণ নাম, কৃষ্ণ যেমন নিত্য, কৃষ্ণ নামও নিত্য, এটা কোন যুগে কে প্রকাশ করেছিলেন তার কোনো প্রশ্ন নেই। তবে এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মারও দুর্লভ যে এই কৃষ্ণ নাম, যে কৃষ্ণ নাম হচ্ছে কৃষ্ণ প্রেমের ভিত্তি, সেই কৃষ্ণ নামটি তিনি এনে কৃপা করে দান করেছেন। Where Brahma went after leaving the body of Haridas Thakur. Haridas Thakur is Sri Chaitanya Mahaprabhu's eternal associate. So it is by mercy of Sri Chaitanya Mahaprabhu, Brahma also got a chance to enter into Krishna's eternal pastimes. মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে এখানে নিয়ে আসেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার আগে থেকে কিরূপে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রাপ্ত হলেন? তিনি ছোটবেলা থেকে মহামন্ত্র কিরূপে প্রাপ্ত হলেন? আচ্ছা, okay, how long will it take, because I'll be finishing now also. How long will it take? Yes, okay, so I'll just you can make the announcement, I'll be finishing and then you can. আমি যেটা বললাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য গোলক বৃন্দাবনে, এবং যেমন প্রহ্লাদ মহারাজও হরে কৃষ্ণ মহামন্ত্র প্রাপ্ত হয়েছিল নারদ মুনির কৃপায়, সেরকমই বুঝতে হবে যে হরিদাস ঠাকুর যিনি হচ্ছেন ব্রহ্মা স্বয়ং, তিনি ভগবানের কৃপাতে এই নাম প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু প্রচার তিনি করেননি। নামের প্রচার শুরু হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। এটাই লাস্ট কোয়েশ্চেন। অদ্বৈত আচার্যকে কেউ কেউ সদাশিব ও বিষ্ণুর অবতার বলে থাকেন, এ সম্বন্ধে জানতে পারলে বাধিত হব। হ্যাঁ হ্যাঁ, অদ্বৈত আচার্য মহাবিষ্ণু আবার সদাশিব, আর সেদিক দিয়ে মহাবিষ্ণু আর সদাশিব ও একই তত্ত্ব। যেমন ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে যে ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথক অস্তি হেতু যা সম্ভুতাম অপি তথা সমুপৈতি কার্যার। যে ক্ষীর মানে দুধ যেমন দই হয়ে যায়, ঠিক তেমনি বিষ্ণু তিনি সম্ভূতে পরিণত হয়েছে। দুধ আর দইয়ের মধ্যে পার্থক্য আছে? নেই, দুধই দই হয়েছে। আবার পার্থক্য আছে, দুধ দই হতে পারে কিন্তু দই দুধ হতে পারে না। তো সেই সূত্রে একদিক দিয়ে দেখতে গেলে মহাবিষ্ণু, আরেক দিক দিয়ে দেখলে সদাশিব, তিনি একই তত্ত্ব। এবং সেইটি তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। আরেকটা জিনিস আমাদের, আরেকটা কথা আমাদের এইসব এই সূত্রে মনে রাখতে হবে যে চৈতন্য মহাপ্রভু অনেক পার্ষদেরা একই ব্যক্তির মধ্যে বিভিন্ন সত্তা প্রকাশিত হয়েছে। যেমন রামানন্দ রায় তিনি হচ্ছেন বিশাখা, তিনি ললিতা, তিনি অর্জুন, আবার বৃন্দাবনের গোপ সখা অর্জুন, পাণ্ডব পঞ্চপাণ্ডবের অর্জুন, আবার বৃন্দাবনে কৃষ্ণের গোপ সখা অর্জুন, এই চারজন চারটি ব্যক্তি হচ্ছেন রামানন্দ রায়। সেরকম এইভাবে মহাপ্রভুর অনেক পার্ষদ একই ব্যক্তির মধ্যে বিভিন্ন ভক্ত প্রকাশিত হয়েছেন। ভগবানের কৃপায় যেমন এক যেমন বহু হতে পারে, তেমনি বহুও আবার এক হতে পারে। তবে অবশ্য সদাশিব আর মহাবিষ্ণু তত্ত্বটি একটু অন্যরকম, এটা একই তত্ত্ব। মহাবিষ্ণু এবং সদাশিব একদিক দিয়ে দেখতে গেলে একই তত্ত্ব। আমরা দৈনন্দিন জীবনে কৃষ্ণ ভক্তি অনুশীলন সম্বন্ধে আপনার শ্রীমুখ থেকে কিছু জানতে ইচ্ছা করি। দৈনন্দিন জীবনে কৃষ্ণ ভক্তি অনুশীলন সম্বন্ধে জানতে ইচ্ছা করেন, খুব ভালো কথা। প্রথম কর্তব্য ষোলমালা নাম জপ। হ্যাঁ, প্রশ্নটি কার? শ্রী সুখশ্রী কৃষ্ণদাস। আচ্ছা, আপনার? ওকে, ভেরি গুড। হ্যাঁ, প্রথম কর্তব্য, আপনি দীক্ষিত নিশ্চয়ই। অতএব প্রথম কর্তব্য হচ্ছে, প্রথম কর্তব্য হচ্ছে ষোলমালা জপ। হ্যাঁ, চারটি নিয়ম পালন, ভগবানের প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ, এবং যদি সম্ভব হয় তাহলে ভগবানের নিত্য পূজা অর্চন। কিন্তু আমাদের এই সূত্রে মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ষোলমালা জপ। হ্যাঁ, এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে চারটে নিয়ম পালন করা। এই চারটে নিয়ম পালনের ভিত্তিতেই আমরা ধর্মের পথে অধিষ্ঠিত থাকতে পারব, তা না হলে আমরা ধর্ম থেকে বঞ্চিত হয়ে যাব, ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে যাব। এবং সেই সূত্রে এটাও মনে রাখতে হবে যে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলেছেন, তোমরা যদি চারটে নিয়ম পালন করে ষোলমালা জপ করো প্রতিদিন, তাহলে তোমরা ভগবত ধামে ফিরে যাবে। তাহলে ভেবে দেখুন কি কত সহজে আমরা আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধন করতে পারি। হরে কৃষ্ণ। লাস্ট আর প্রশ্ন আর নেব না, এইটাই লাস্ট কোয়েশ্চেন আমি নিচ্ছি। আপনি বললেন কিছু দেশে কোনো মানে কিছু দেশে মানে কোনো কোনো দেশে কিছু কাজ আমরা করছি, কিন্তু প্রচার বা ধর্ম পরিবর্তন করানোতে বাধা আছে। তাহলে আমরা, আমাদের প্রশ্ন হচ্ছে সেই দেশের মানুষদের কি গতি হবে, তাদের জন্য কি করা উচিত, তাদের জন্য কি করা উচিত সেটা কালক্রমে দেখা যাবে। এখন আপাতত আমরা কৃষ্ণ ভক্তির প্রচার কাজ চালিয়ে যাই। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি গৌর।